বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 284 ও 285 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিল্লাহি মা ফিস السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله يغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير।
বিসমিল্লাহির রহমানির রহিম। যা কিছু আকাশমণ্ডলীতে রয়েছে আর যা কিছু পৃথিবীতে আছে সবই আল্লাহর। তোমরা তোমাদের মনের কথা প্রকাশ করো বা নাই করো, আল্লাহ তোমাদের কাছ থেকে তার হিসাব নেবেন। তারপর যাকে ইচ্ছা তিনি ক্ষমা করবেন এবং যাকে ইচ্ছা শাস্তি দেবেন। আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান। রাসূল বিশ্বাস রাখেন সেই সব বিষয় সম্পর্কে যা তাঁর পালনকর্তার পক্ষ থেকে তাঁর কাছে অবতীর্ণ হয়েছে, এবং মুসলমানরাও বিশ্বাস রাখে আল্লাহর প্রতি, তাঁর ফেরেশতাদের প্রতি, তাঁর গ্রন্থসমূহের প্রতি এবং তাঁর পয়গম্বরদের প্রতি। তারা বলে, আমরা তাঁর পয়গম্বরদের মধ্যে কোনো তারতম্য করি না। তারা বলে, আমরা শুনেছি এবং কবুল করেছি, আমরা তোমার ক্ষমা চাই কে আমাদের পালন কর্তা, তোমারই দিকে প্রত্যাবর্তন করতে হবে। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ সোমবার, 8 মে, 25 বৈশাখ এবং ফার্সি, 18 উর্দিবেহেশত। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ সময় রাত 8:23, ভারত সময় রাত 7:53 এবং তেহরান সময় বিকেল 5:53। বাংলাদেশ ও ভারতের শ্রোতারা সান্ধ্য অধিবেশন শুনতে পাবেন শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,610 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.ir/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/parstoday বাংলা। এছাড়া আমাদের এই অনুষ্ঠান স্যাটেলাইট বাদর 5 অথবা ইরান স্যাটে একযোগে প্রচারিত হচ্ছে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে রয়েছে যথারীতি বিশ্ব সংবাদ, এরপর সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন। শিক্ষকদের সমাবেশে ইরানের সর্বোচ্চ নেতার বক্তব্য সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এরপর বাংলাদেশে ইলিশের ভরা মৌসুমে ইলিশ মাছের সংকট সম্পর্কে ঢাকা থেকে পাঠানো আরেকটি প্রতিবেদন শুনতে পাবেন। দৃষ্টিপাতের পর রয়েছে শ্রোতাদের চিঠিপত্রের আসর প্রিয়জন। এরপর প্রান্তিক আয়োজনে রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ, আর সময় পেলে চিঠি লেখার ঠিকানাগুলো জানিয়ে দেয়া হবে।
রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরানে সন্ত্রাসী রিং লিডার হাবিব ফারাজুল্লাহ জাবের ফাঁসিতে ইউরোপের মায়াকান নিন্দা জানালো তেহরান। বন্দুক মহামারী মোকাবেলায় জরুরি পদক্ষেপ নিন, গণগুলির পর কংগ্রেসকে জো বাইডেনের আহ্বান। যুদ্ধবিধ্বস্ত সুদান থেকে দেশে ফিরল 136 বাংলাদেশি, সহযোগিতার আশ্বাস প্রবাসী কল্যাণমন্ত্রীর। এবং অশান্ত মণিপুর রাজ্যের পরিস্থিতি সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। ইরানে ধারাবাহিক সন্ত্রাসী হামলা চালানোর দায়ে একজন বিচ্ছিন্নতাবাদী রিং লিডারের ফাঁসি কার্যকর করার পর সুনির্দিষ্ট কিছু ইউরোপীয় দেশ এ ব্যাপারে হস্তক্ষেপমূলক যে বক্তব্য দিয়েছে তার তীব্র নিন্দা জানিয়েছে তেহরান। ইরান বলেছে ইউরোপীয়দের এ ধরনের বক্তব্য বিশ্বব্যাপী সন্ত্রাসবাদ ছড়িয়ে পড়তে সাহায্য করবে। 2018 সালে ইরানের দক্ষিণাঞ্চলীয় আহওয়াজ শহরে সেনাবাহিনীর কুচকাওয়াজে এক ভয়াবহ সন্ত্রাসী হামলায় 25 ইরানি নাগরিক নির্মমভাবে নিহত হন। গত সপ্তাহে ওই হামলার সুইডিশ সমর্থনপুষ্ট মাস্টার মাইন্ড হাবিব ফারাজুল্লাহ চাব ওরফে হাবিব আসিউদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। শনিবার সুইডেন সহ কয়েকটি ইউরোপীয় দেশ এ ঘটনার নিন্দা জানায়। এর প্রতিক্রিয়ায় গতকাল ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসির কানানি বলেন, ইউরোপীয় দেশগুলো সন্ত্রাসবাদের মোকাবেলা করার পরিবর্তে নিরাপরাধ মানুষ হত্যাকারী সন্ত্রাসী ও তাদের অপকর্ম নিয়ে গর্ব করছে। কানানি বলেন, হারকাতুল নাজালের রিং লিডার চাপ বহুদিন ধরে নারী ও শিশুসহ নিরাপরাধ মানুষ হত্যা করে এসেছে। তিনি বলেন, দেশের জনগণের নিরাপত্তা ও অধিকার প্রশ্নে তেহরান কোনো ছাড় দেবে না বলেও তিনি দৃঢ় প্রত্যয় জানান।
ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি বলেছেন, প্রতিবেশী দেশগুলোর পাশাপাশি মিত্র দেশগুলোর সঙ্গে সম্পর্ক শক্তিশালী করাকে তার প্রশাসন অগ্রাধিকার দিচ্ছে। তিনি আরও বলেছেন, ইরান অর্থনৈতিক কূটনীতি নিয়ে সামনের দিকে অগ্রসর হতে চায়। তিনি রোববার রাজধানী তেহরানে ইরান এক্সপো 2023 উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে একথা বলেন। তিনি বলেন, ইরানকে সবাই তেল ও গ্যাস সমৃদ্ধ একটি দেশ হিসেবে চেনে। এই দুটি সম্পদের উপর বেশি গুরুত্ব দেওয়ার কারণে ইরানের অন্যান্য দক্ষতা ও সামর্থ্য উপেক্ষা করা হয়। প্রেসিডেন্ট রাইসি বলেন, এখন অন্যান্য খাতেও ইরানের রপ্তানি সক্ষমতা বিশ্বের সামনে তুলে ধরতে হবে। তিনি বলেন, যেসব দেশের সঙ্গে ইরানের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে সেসব দেশের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা জোরদার করার উপর গুরুত্ব দিয়েছে তার প্রশাসন। প্রেসিডেন্ট রাইসি জানান, তিনি 2021 সালের আগস্ট মাসে ক্ষমতায় আসার পর থেকে এ পর্যন্ত ইরান ৫০ বিলিয়ন ডলারের তেল ও গ্যাস বহির্ভূত পণ্য রপ্তানি করেছে, যা বিগত ৪০ বছরের মধ্যে সর্বোচ্চ রেকর্ড। তিনি বলেন, এ থেকে প্রমাণিত হয় তার সরকার উৎপাদন খাতের প্রতি যথেষ্ট গুরুত্ব দিয়েছে। আরব লীগে সিরিয়ার প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। একই সাথে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বিদেশি হস্তক্ষেপ কমাতে যে মধ্যপ্রাচ্য দৃঢ় প্রতিজ্ঞ, আরব লীগের সিরিয়ায় প্রত্যাবর্তনের মধ্য দিয়ে সে কথা আবারও পরিষ্কার হয়েছে। আজ সকালে এক বিবৃতিতে এসব কথা বলেছেন ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসির কানানি। তিনি বলেন, মুসলিম প্রধান দেশগুলোর মধ্যকার দ্বন্দ্বের মীমাংসা এবং অভিন্নতা ও সমন্বয় মধ্যপ্রাচ্যে বিদেশি হস্তক্ষেপ কমানো এবং শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার ক্ষেত্রে ইতিবাচক ফলাফল এনে দেবে। আরব দেশগুলোর মধ্যকার দৃষ্টিভঙ্গিকে ইরান স্বাগত জানায়। গতকাল 22 সদস্যের আরব লীগ মিশরের রাজধানী কায়রোয় সংস্থার সদর দপ্তরে বৈঠকে বসে এবং 12 বছর পর সিরিয়াকে সদস্যপদ ফিরিয়ে দেয়। বৈঠকে 13টি দেশ উপস্থিত ছিল এবং তারা সর্বসম্মতভাবে সিরিয়াকে সদস্যপদ ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করে। 2011 সালে সিরিয়ার বিদেশি মদতপুষ্ট উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সহিংসতা শুরুর পর সিরিয়াকে আরব লীগ থেকে বহিষ্কার করা হয়। সিরিয়াকে আরব লীগে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে দামেস্ক। একই সঙ্গে আরব বিশ্বের সামনে থাকা চ্যালেঞ্জগুলো মোকাবেলায় এসব দেশের মধ্যে সংলাপ অনুষ্ঠান ও সম্মিলিত পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানিয়েছে দেশটি। গতকাল মিশরের রাজধানী কায়রোয় আরব লীগের এক বিশেষ অধিবেশনে সিরিয়াকে এই লীগে ফেরত নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করার পরপরই সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতি প্রকাশ করে এ আহ্বান জানায়। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আবারও বন্দুক রাখা এবং এর ব্যবহারের উপর নিষেধাজ্ঞা আরোপ করতে কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছেন। শনিবার টেক্সাসের অ্যালন শহরে বিশেষ একটি গুলিবর্ষণের ঘটনায় অন্তত 9 জন নিহত হওয়ার পর আগ্নেয়াস্ত্রের উপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানালেন প্রেসিডেন্ট বাইডেন। গতকাল রোববার এক বিবৃতিতে প্রেসিডেন্ট বলেন, শনিবারের সর্বশেষ বন্দুক সহিংসতায় শিশুসহ 9 জন আমেরিকান নিহত হয়েছেন। আমেরিকাকে ধ্বংস করার জন্য এই হামলা চালানো হয়েছে বলে মন্তব্য করেন বাইডেন। বন্দুক মহামারী থামাতে তিনি আইন প্রণেতাদের কাছে আবারও সাহায্যের আবেদন জানান। বাইডেন বলেন, আমি আবারও কংগ্রেসের প্রতি আহ্বান জানাব যে তারা একটি বিল পাশ করে আমাকে পাঠাবেন যাতে আগ্নেয়াস্ত্র নিষিদ্ধ করা হয় এবং উচ্চ ক্ষমতার ম্যাগাজিনের ব্যবহার বন্ধ হয়। এ ধরনের বিল পাঠানো হলে তাতে আমি দ্রুত সই করব। আমাদের সড়কগুলোকে নিরাপদ রাখার জন্য এটি খুবই জরুরি। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। যুদ্ধবিধ্বস্ত সুদান থেকে দেশে ফিরেছে 136 বাংলাদেশি। প্রবাসী কল্যাণমন্ত্রী তাদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা।
যুদ্ধবিধ্বস্ত সুদান থেকে জেদ্দা হয়ে দেশে ফিরেছেন 136 বাংলাদেশি। আজ সোমবার বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে সকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারা। সুদান ফেরত বাংলাদেশীদের বিমানবন্দরে স্বাগত জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। তিনি বলেন, দেশে ফেরত আসা প্রবাসীদের পুনর্বাসনের জন্য সরকারের পক্ষ থেকে সহায়তা দেওয়ার ব্যবস্থা করা হবে। একই সাথে আগামী 9 বা 10 মে সুদান থেকে বাংলাদেশীদের পরবর্তী আরও একটি গ্রুপ দেশে ফিরতে পারে বলেও জানিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী। সুদান ফেরত বাংলাদেশীদের অভয় দিয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, দেশকে সবকিছু দিয়েছেন আপনারা, এখন দুরবস্থায় পড়েছেন, তবে চিন্তা করবেন না, দেশ ও সরকার আপনাদের পাশে আছে। একটি সুষ্ঠু প্রক্রিয়ার মাধ্যমে কিভাবে সহায়তা করা যায় সেজন্যই সকল বিষয়ে কাজ চলছে জানিয়ে মন্ত্রী বলেন, সুদান ফেরত সবাইকে নিবন্ধন করতে হবে।
আমাদের যে এমবেসি যারা আছেন ওখানে সুদানে, খার্তুমে, জেদ্দাতে যে আমাদের যে শ্রম কল্যাণ উইংয়ের যারা আছেন, আমাদের ফরেন মিনিস্ট্রি যারা আছেন ঢাকায়, এখানে ফরেন মিনিস্ট্রি, আমাদের বিমান কর্তৃপক্ষ, সিভিল এভিয়েশন আর প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, এই সব কিছুর মধ্যে কিন্তু আমাদের একটা কোঅর্ডিনেশন করে এই অবস্থানে আসতে হয়েছে।
বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা। ভারতের রাজস্থানের হনুমানগড়ের কাছে ভারতীয় বিমানবাহিনীর MiG-21 যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে। ওই ঘটনায় 3 জনের মৃত্যু হয়েছে। আজ সকালে বিমানটি সুরাট গড় থেকে উড্ডয়ন করেছিল। এর পাইলট প্যারাশুটের সাহায্যে বিমান থেকে লাভ দিয়ে প্রাণে রক্ষা পেয়েছেন। জানা গেছে একটি বাড়ির উপর বিমানটি বিধ্বস্ত হয়, যার জেরে 3 মহিলার মৃত্যু হয়েছে। ওই দুর্ঘটনায় বিমানটির পাইলট সামান্য আঘাত পেয়েছেন। বিমানবাহিনীর পক্ষ থেকে দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে। এদিকে অশান্ত মণিপুর রাজ্যের পরিস্থিতি সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অশান্ত মণিপুর রাজ্যের পরিস্থিতি সম্পর্কে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, আমিও যেমন চিন্তিত, আমাদের অফিসাররাও চিন্তিত, আপনারাও চিন্তিত মণিপুর ইস্যু নিয়ে। মণিপুর জ্বলছে, কত মানুষ আজ পর্যন্ত দেখা মাত্র গুলিতে মারা গেছে এবং গণ্ডগোলে মারা গেছে আমরা জানি না। তিনি আজ সোমবার রাজ্য সচিবালয় নবান্নে এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন।
আমিও যেমন চিন্তিত, আমাদের অফিসাররাও চিন্তিত, আপনারাও চিন্তিত মণিপুর ইস্যু নিয়ে। মণিপুর জ্বলছে এবং কত মানুষ আজ পর্যন্ত শুট অ্যান্ড সাইটে মারা গেছে এবং গণ্ডগোলে মারা গেছে আমরা জানি না। সংখ্যাটা কিন্তু গভর্নমেন্ট থেকে পরিষ্কার বলা হচ্ছে না। মানে আমাদের এখানে কিছু হলে 151টা সেন্ট্রাল টিম পাঠায় এবং নানা রকম ভাবে ব্যতিগ্রস্ত করে ডিফেম করে। যদি এটা বিজেপির রোল স্টোট, কিন্তু আমি পলিটিক্স এখানে আনতে চাই না।
মমতা বলেন, মানুষ জানতে চায় কতজন মারা গেছে, কতজন মানুষ আহত হয়েছে, কারণ সংখ্যাটা কিন্তু বলা যাচ্ছে না, সংখ্যাটা অনেক হবে। রাজ্য সরকারের পক্ষ থেকে মণিপুর থেকে শিক্ষার্থীদের ফিরিয়ে আনার জন্য রাজ্য সচিবালয় নবান্নতে বিশেষ কন্ট্রোল রুম খোলা হয়েছে বলেও মুখ্যমন্ত্রী মমতা জানিয়েছেন। প্রসঙ্গত, মণিপুরের মেইতেই সম্প্রদায়কে তপশিলি উপজাতি বিভাগে অন্তর্ভুক্ত করার দাবির বিরোধিতা করে গত 3 মে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। অল ট্রাইবাল স্টুডেন্টস ইউনিয়ন মণিপুর আয়োজিত উপজাতি সংহতি মার্চের পরে রাজ্যে উপজাতি ও অউপজাতিদের মধ্যে সহিংসতা ছড়িয়ে পড়ে। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dm।
আবারও ফিরে এলাম রেডিও তেহরানের সান্ধ্য বিশ্ব সংবাদে। তুরস্ক দাবি করেছে মার্কিন সরকার রাশিয়ায় নির্মিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 ইউক্রেনকে দেওয়ার জন্য আঙ্কারার প্রতি অনুরোধ জানিয়েছিল। তুর্কি সরকার ওই অনুরোধ প্রত্যাখ্যান করেছে। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসোগলু রোববার তার দেশের হাবের তুর্ক পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে একথা জানান। তিনি বলেন, ওয়াশিংটন তুরস্কের সিদ্ধান্ত নেয়ার সার্বভৌম ক্ষমতায় অনধিকার চর্চা করতে চেয়েছিল বলে তা প্রত্যাখ্যান করা হয়েছে। চাভুসোগলু বলেন, তারা যে প্রস্তাব দিয়েছিল তা ছিল আমাদের সার্বভৌমত্বের ওপর সরাসরি হস্তক্ষেপ। তারা বলেছিল, S-400 আমাদেরকে দিয়ে দাও যাতে আমরা তা অন্য কোথাও মোতায়েন করতে পারি। যদি আমরা তাদের কথায় কান দিতাম তাহলে আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব কোথায় থাকত? শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এই পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি মোহাম্মদ আমির হোসেন। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। সম্প্রতি ইরানের সর্বোচ্চ নেতা শিক্ষকদের সমাবেশে গুরুত্বপূর্ণ কিছু বক্তব্য রেখেছেন। এ সম্পর্কে আজকের দৃষ্টিপাতের প্রথমেই শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা।
ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ ওসমান খামেনি সম্প্রতি শিক্ষকদের উদ্দেশ্যে বলেছেন, শিক্ষক হচ্ছে দেশের ভবিষ্যৎ গড়ার কারিগর। আপনারা বর্তমান সময়ে দাঁড়িয়ে দেশের ভবিষ্যৎ গড়ছেন। ছাত্রছাত্রীরা শিক্ষকদের কাছে সন্তান তুল্য। আপনারা শিক্ষকেরা নিজের সন্তানদের যেভাবে বড় করতে চান, ঠিক সেভাবেই আপনাদের ছাত্রছাত্রীদেরকে সুখী, সমৃদ্ধ, সম্মানিত, জ্ঞানী, সুশিক্ষিত ও সদাচারী হিসেবে গড়ে তুলুন। শুধু পাঠদান নয়, নিজের আচার আচরণ ও কর্মের মাধ্যমে ছাত্রছাত্রীদেরকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলুন। তিনি বলেন, শিক্ষকদের উচিত শিক্ষার্থীদেরকে নিজের সন্তানের মতো মনে করা। আপনারা শিক্ষকেরা নিজেদের ছেলে মেয়ের জন্য যা প্রত্যাশা করেন, শিক্ষার্থীদের জন্যও তাই প্রত্যাশা করুন। সম্প্রতি জাতীয় শিক্ষক দিবস উপলক্ষে ইরানের একদল শিক্ষকের সমাবেশে তিনি এসব কথা বলেন। ইরানের শিক্ষাবিদ অধ্যাপক মুর্তজা মুতাহারির শাহাদাত দিবসকে ইরানের শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়। তিনি আদর্শ ও নিখুঁত শিক্ষক হিসেবে অধ্যাপক মুতাহারির কর্ম ও নীতি অনুসরণের জন্য সবার প্রতি আহ্বান জানান। দেশের উন্নয়নে শিক্ষকদের ভূমিকার কথা উল্লেখ করে সর্বোচ্চ নেতা বলেন, আমরা সব ক্ষেত্রে উন্নয়নের জন্য কাজ করছি। উন্নয়নের কঠিন ও বন্ধুর পথ অতিক্রম করতে হলে শিক্ষক তথা গোটা শিক্ষা ব্যবস্থার সহযোগিতা জরুরি। তিনি আরো বলেন, স্কুলগুলোতে আকর্ষণীয় পন্থায় শিক্ষা প্রশিক্ষণের কাজ করতে হবে। জাতীয় পরিচিতি জোরদার, দেশপ্রেম বৃদ্ধি, জাতীয় পতাকাকে সমুন্নত রাখা এবং ইসলামী জীবন প্রণালী শেখানোকে সর্বাগ্রে গুরুত্ব দিতে হবে। শিক্ষকতার ক্ষেত্রে ইরানের সর্বোচ্চ নেতার রয়েছে দীর্ঘ অভিজ্ঞতা। তিনি সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি মাঝে মধ্যেই উচ্চতর ধর্মীয় শিক্ষার ক্লাস নেন। এ কারণে শিক্ষকদেরকে তিনি যে পরামর্শ ও দিক নির্দেশনা দিয়েছেন তা গ্রহণ ও অনুসরণ করা হলে সবাই উপকৃত হবে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.ir/pn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
ফিরে আসছি দৃষ্টিপাতে, এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশে ইলিশ মৌসুমের শুরুতেই আকাল দেখা দিয়েছে। এ সম্পর্কে এখন শুনুন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন।
মাছের মধ্যে ইলিশ রাজা, রুই কাতলা তাহার প্রজা। ইলিশই বোধহয় একমাত্র সেই অভিজাত মাছ যাকে কবি বুদ্ধদেব বসু বলেছেন জলের উজ্জ্বল শস্য। তিনি গোটা একটা কবিতা লিখে গেছেন ইলিশ শিরোনামে। এপার বাংলা, ওপার বাংলা, বাঙালি মাত্রেই প্রিয় এই ইলিশ। এই ইলিশ নিয়ে ছোটবেলায় মা খালাদের মুখে ছিল কত প্রচলিত গ্রাম্য ছড়া। যেমন, পুঁইশাকে যদি দাও ইলিশের মাথা, ননদিনী কয় তার গুপ্তজত কথা। এমন প্রবাদ সৃষ্টির উৎস ইলিশে এবার হঠাৎ যেন আকাল পড়েছে বাংলাদেশের নদী আর সাগরে। জাটকা ধরার নিষেধাজ্ঞার সময় পার হওয়ার পর যখন জেলেরা সাগরে গেছেন ইলিশ মাছ শিকার করতে, তখন জেলেরা ফিরছেন শূন্য হাতে। এতে করে মৎস্য আড়তে পড়ছে তার প্রভাব। কাঙ্ক্ষিত ইলিশ পাচ্ছে না,
মৎস্য শিকারীরা। আর এছাড়া কিছু জেলে অল্প কিছু মাছ নিয়ে আড়তে আসলেও মাছের দাম এখন চড়া। আর বাজারে তো এক প্রকার ইলিশ মাছের দাম যেন আকাশ ছোঁয়া, কারণ সারাদিন নদীর সাগরে জাল ফেলে অনেকটা খালি হাতে ফিরছেন জেলেরা। এতে দৈনন্দিন খরচও মেটে না তাদের, কাঙ্ক্ষিত ইলিশ না পাওয়ায় অতি কষ্টে আছেন চাঁদপুর, শরীয়তপুর, ভোলা কিংবা বরগুনা, পটুয়াখালীর সাগর নদীর তীরবর্তী জেলে পরিবারগুলো। তাই ডাঙায় নৌকা বেঁধে রাখছেন জেলেরা, সংস্কার করা হচ্ছে জাল। অনেকে আবার নদীতে নামলেও ফিরছেন হতাশ হয়ে। জেলেদের দাবি, যে পরিমাণ মাছ পাওয়া যাচ্ছে তাতে নৌকার জ্বালানি খরচও উঠবে না। নিষেধাজ্ঞার সময় ধার দেনা করা টাকা এখন তারা শোধ করবে এমন আশা থাকলেও নিজেদের সংসার চালানো নিয়েই হতাশ হয়ে পড়ছেন জেলে পরিবারগুলো।
অভিযানের ভরেতে নদীতে মাছ নাই, মানুষ খুব অভাবে চলতে আছে, দোকানদার কিনে দেনা আছে, দেনা বেনা আছে, সমিতি আলার আয়া বাজে কথা বলে,
কোনো মাছ টাছ নাই, আমাকে চলতে অনেক কষ্ট, যে তেলের দুর্মূল্য দাম আমাকে দিয়ে ফোসে নাই,
আমরা কি করুম, আমরা কিছু বুঝতে পারতেছি না, নৌকা সবার খালেতে ঘুরিয়া রয়েছে।
তবে ভোলা জেলার মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্লাহ বলেছেন, বৃষ্টি কম থাকায় পানির গভীরতা বাড়েনি, তাপমাত্রাও বেশি। এসব সমস্যা কেটে গেলে নদীতে মাছ পাওয়া যাবে, তখন জেলেরা তাদের ক্ষতি পুষিয়ে উঠতে পারবে বলে আশা করছে মৎস্য বিভাগ।
বেশি পরিমাণে মাছ পাওয়া যাবে আগামী জুলাই আগস্ট থেকে পাওয়া শুরু হবে বলে আমরা মনে করতেছি।
বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
নিজেকে চেনার জন্য প্রয়োজন আত্মনিমগ্নতা, কিন্তু চলমান জীবনের গতি বিঘ্নিত হবার চিন্তা মগ্ন চৈতন্যের পথে প্রধান বাধা। এই বাধা দূর করতে পারে বই পড়ার অভ্যাস। আসুন নিজেকে জানতে বই পড়ি। আর হ্যাঁ, রেডিও তেহরানের ওয়েবসাইট একটি খোলা বইয়ের মতো, পড়ুন, নিজেকে সমৃদ্ধ করুন।
অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে শ্রোতাদের চিঠিপত্রের আসর, প্রিয়জন।
প্রিয়জন, শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চিঠিপত্রের জবাবে সাপ্তাহিক অনুষ্ঠান প্রিয়জন। আশা করছি সবাই ভালো ও সুস্থ আছেন। আজকের আসরে আপনাদের সঙ্গে রয়েছি আমি গাজী আব্দুর রশিদ,
আমি আক্তার জাহান,
এবং আমি আশরাফুর রহমান। প্রত্যেক আসরের মতো আজও অনুষ্ঠানের শুরুতেই আমি একটি বাণী শোনাতে চাই। ইমাম রেজা আলাইহিসসালাম বলেছেন, বেশি কথা বলা, সম্পদ বিনষ্ট করা ও বেশি কামনা করাকে মহান আল্লাহ ঘৃণা করেন।
খুবই গুরুত্বপূর্ণ একটি বাণী শুনলাম। আমরা সবাই তা মেনে চলার চেষ্টা করব, এ কামনায় নজর দিচ্ছি চিঠিপত্রের দিকে। আসরের প্রথম মেলটি এসেছে বাংলাদেশের কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজার থেকে, আর পাঠিয়েছেন ফ্রিল্যান্স সাংবাদিক ও মানবাধিকার কর্মী এস এম হৃদয় রহমান। তিনি লিখেছেন, পবিত্র মাহে রমজান উপলক্ষে রেডিও তেহরানের নিয়মিত পরিবেশনা খোদাপ্রেমের অনন্য উৎসব অনুষ্ঠানের পর্বগুলো বেশ শিক্ষণীয় ছিল। রেডিও তেহরান যেভাবে পরিমার্জিতভাবে রোজা রাখার প্রধান উদ্দেশ্যের শিক্ষা প্রচার করেছে তা খুব কম বেতার মাধ্যমেই শোনা যায়। সময় উপযোগী অনুষ্ঠান প্রচারে রেডিও তেহরান অনন্য নজির স্থাপন করেছে, এজন্য কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ।
ভাই হৃদয় রহমান, পবিত্র রমজান উপলক্ষে বিশেষ অনুষ্ঠান আপনার ভালো লেগেছে জেনে আমাদেরও ভালো লাগলো। আশা করি আমাদের অন্য অনুষ্ঠানগুলো সম্পর্কেও লিখবেন। ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডি থেকে
দেবাশিস গোপ পাঠিয়েছেন এবারের মেলটি। তিনি লিখেছেন, চীনের মধ্যস্থতায় ইরান ও সৌদি আরবের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের বিষয়ে গত 17 মার্চ আলাপন অনুষ্ঠানে সাংবাদিক গোলাম মর্তুজার সাক্ষাৎকারটি অনেক যুক্তিপূর্ণ ও ভালো হয়েছে। এই চুক্তির বাস্তবায়নে কিছু সমস্যা থাকলেও ইরান তা নিশ্চয়ই কাটিয়ে উঠতে পারবে বলেই আশা রাখি। তবে সৌদি আরবের রাজা সালমানের সঙ্গে ইসরায়েলের ঘনিষ্ঠতা নিয়ে শেষ পর্যন্ত কি হয় সেটাও দেখার বিষয়।
ভাই দেবাশিস গোপ, ইরান ও সৌদি আরবের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন এবং ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের ঘনিষ্ঠতা সম্পর্কে আপনার মতামতটি তুলে ধরা হলো, আশা করি আবারও লিখবেন। এবারের মেইলটি পাঠিয়েছেন বাংলাদেশের রংপুর জেলার পীরগাছা উপজেলার সৈয়দপুর গ্রাম থেকে এটিএম আতাউর রহমান রঞ্জু। তিনি লিখেছেন, ফার্সি নববর্ষ বা নওরোজ উপলক্ষে রেডিও তেহরানের বিশেষ অনুষ্ঠান মালা ছিল খুবই উপভোগ্য। ইরানের পাশাপাশি আরও কয়েকটি দেশে নওরোজ পালিত হয়। নওরোজ জাতি ধর্ম নির্বিশেষে সকলের মধ্যে শান্তি ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করে এবং বিশ্বের মানুষের মধ্যে সাংস্কৃতিক আদান প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এরপর রঞ্জু ভাই লিখেছেন, ইরানে নওরোজ উৎসবের পাশাপাশি এবার পবিত্র মাহে রমজান শুরু হয় প্রায় একই সময়ে। এ উপলক্ষে রেডিও তেহরান থেকে প্রচারিত হয়েছে খোদাপ্রেমের অনন্য উৎসব নামে একটি নিয়মিত পরিবেশনা। এটি খুবই সময় উপযোগী একটি অনুষ্ঠান যা শ্রোতাদের মনিকোঠায় স্থান করে নিয়েছে।
ভাই এটিএম আতাউর রহমান রঞ্জু, ফার্সি নববর্ষ ও মাহে রমজান উপলক্ষে প্রচারিত অনুষ্ঠান মালা আপনার ভালো লেগেছে জেনে আমাদেরও ভালো লাগলো। মতামতের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন যে আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিশেষ প্রবন্ধ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। ওই প্রতিযোগিতায় এ ক্যাটাগরিতে বিজয়ী বাংলাদেশের ঝিনাইদহের মহেশপুরের সিনিয়র শ্রোতা নজরুল ইসলামের লেখার কিছু অংশ তুলে ধরব আজ। তিনি লিখেছেন,
80-এর দশকের শেষের দিকে রেডিও তেহরানের সন্ধান পেলেও বাংলাদেশে করোনার ভয়াবহ থাবার সময় নতুন করে রেডিও তেহরানের সাথে যোগাযোগ শুরু হয়। এ সময় আমি অনেক পুরনো বন্ধুকে নতুন করে ফিরে পেয়েছি নতুন নতুন অনেক জুনিয়র বন্ধুকে। প্রতিদিন অনুষ্ঠান না শুনলে কেন ভালো লাগে না এর কারণ খোঁজার চেষ্টা করলাম। বুঝলাম প্রিয়জন, রংধনু, স্বাস্থ্যকথা, সুন্দর জীবন, জ্ঞান বিজ্ঞানে ইরানিদের অবদান, সর্বোপরি বস্তুনিষ্ঠ সংবাদ ও তার বিশ্লেষণ আমার অস্তিত্বকে রেডিও তেহরানের দিকে নানাভাবে ধাবিত করছে। তাই তো প্রতিদিনের অনুষ্ঠান শেয়ার করি গ্রুপে কিংবা ব্যক্তিগত বন্ধুদের কাছে।
3 দশকেরও বেশি সময় ধরে রেডিও তেহরানের সঙ্গে থাকার জন্য নজরুল ইসলাম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি মাঝে মধ্যে চিঠি লিখে আমাদেরকে পরামর্শ দেবেন এবং ডিএক্সিং জীবনের নানা অভিজ্ঞতা শেয়ার করবেন। ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ঢাকা কলোনি থেকে সিনিয়র শ্রোতা বিধান চন্দ্র সান্যাল পাঠিয়েছেন এবারের মেইলটি। তিনি লিখেছেন, 26 মার্চ রেডিও তেহরানের সান্ধ্যকালীন অধিবেশন শুনেছি। বরাবরের মতো ওই দিনও পবিত্র কোরআন তেলাওয়াত দিয়ে অনুষ্ঠান শুরু হয় এবং তারপরে তার বাংলা অনুবাদ করা হয়। এরপর শুরু হয় বিশ্ব সংবাদ, যার মাঝে ঢাকা এবং কলকাতার সাংবাদিকদের বার্তা সংবাদকে আরও আকর্ষণীয় করে তোলে। প্রান্তিক আয়োজনে প্রচারিত সুখের নীর অনুষ্ঠানের 50তম পর্বটি বেশ তথ্য সমৃদ্ধ এবং উপদেশ ধর্মী ছিল, যা শ্রোতাদের পারিবারিক জীবনের দিক নির্দেশনা দিতে সাহায্য করবে।
26 মার্চের অনুষ্ঠান শুনে মতামত জানিয়ে চিঠি লেখার জন্য শ্রোতাবন্ধু বিধান চন্দ্র সান্যালকে আন্তরিক ধন্যবাদ। কিশোরগঞ্জের গুরুদয়াল কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ শাহাদত হোসেন পাঠিয়েছেন এবারের মেইলটি। তিনি লিখেছেন, রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান আমার মতো হাজার হাজার শ্রোতার অতি প্রিয় একটি অনুষ্ঠান। বাংলাদেশ ও ভারতের অসংখ্য শ্রোতা নিয়মিত আপনাদের অনুষ্ঠান শুনে থাকে, কিন্তু পবিত্র রমজান মাসে তারাবি নামাজের কারণে বাংলাদেশের অধিকাংশ শ্রোতা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনতে পারে না। এরকম একটি পরিস্থিতিতে আমার একটি প্রস্তাব হলো, রমজান মাসে রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান একটু এগিয়ে নিয়ে আসা হোক, প্রচার করা হোক সন্ধ্যা সোয়া সাতটা থেকে। আশা করি আগামী রমজানে রেডিও তেহরান আমাদেরকে তারাবি নামাজ পড়ার ও অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার শোনার সুযোগ করে দেবে।
ভাই শাহাদত হোসেন, আপনার প্রস্তাবটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এ বিষয়ে দ্বিমত করার কোনো সুযোগ নেই, কিন্তু মৌলিক কিছু সমস্যার কারণে প্রস্তাবটি বাস্তবায়ন করা সম্ভব নয়। প্রথম সমস্যাটি হচ্ছে HFCC বা হাই ফ্রিকোয়েন্সি কোঅর্ডিনেশন কনফারেন্স থেকে এক মাসের জন্য ফ্রিকোয়েন্সি বরাদ্দ পাওয়ার কোনো সুযোগ নেই। তারা ফ্রিকোয়েন্সি দেয় প্রতি ৬ মাস পরপর। আরেকটি সমস্যা আছে, সেটি হচ্ছে স্টুডিওর। এক মাসের জন্য স্টুডিও পাওয়া কঠিন, সে কারণে রমজান মাসে শান্ত অধিবেশন সম্প্রচারের পর ফেসবুক এবং ইউটিউব থেকে অনুষ্ঠান শুনে নেওয়ার অনুরোধ রইল। প্রস্তাবের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
আচ্ছা আশরাফ ভাই, আজকের আসরে কোনো শ্রোতা বন্ধু সাক্ষাৎকার নেই?
কেন থাকবে না, টেলিফোনের অপর প্রান্তে অপেক্ষা করছেন এক বাংলাদেশি শ্রোতা বন্ধু।
তাহলে আর কথা না বাড়িয়ে সরাসরি তার সঙ্গে কথা বলা যাক। হ্যালো বন্ধু, আপনার পরিচয় দিন।
আমি কৃষ্ণ কর্মকার কৌশিক, মঠবাড়িয়া তিরিশপুর, ঠিকানা দক্ষিণ বন্দর কর্মকার পট্টি। আমি এটা বেতার শ্রোতা ক্লাবের সভাপতি, উদ্ভাসিত বেতার শ্রোতা সঙ্গের। তাই আমি রেডিও তেহরান অনেকদিন যাবৎ শুনতেছি, অনেক উপকৃত হইতেছি ও আমার ক্লাবের সদস্যদের কাছে তেহরানের প্রশংসা করতেছি।
ভাই কৃষ্ণ কর্মকার কৌশিক, আপনি ঠিক কবে থেকে রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন আর এ বেতারের সন্ধানই বা পেলেন কিভাবে?
তেহরান শুনি আমি প্রায় এক বছর যাবৎ। আমার ফ্রেন্ডটা ওই ওর সাথে কাজবাজ করতেছে, লেখালেখি করতেছে, দেখতেছি খুব ভালোই। এই আমিও সংযুক্ত হলাম। আমি ১০টা বেতারে লেখালেখি করি, তার ভিতরে রেডিও তেহরান অন্যতম।
আপনি যেসব বেতারের অনুষ্ঠান শুনেন সেগুলোর সঙ্গে রেডিও তেহরানের কি ধরনের পার্থক্য লক্ষ্য করেছেন?
পার্থক্য যেমন তারা বাচনিক ভাবে তার অনুষ্ঠান প্রচার করে এবং মানে অসাম্প্রদায়িক কথাবার্তা বলে, বিশ্ব সংবাদও ভালো লাগে। তারপর প্রিয়জন সাক্ষাৎকার আলাপন, এসব মানে প্রত্যেকটা অনুষ্ঠানই মানে মানে খুব শিক্ষণীয়।
আপনি কি একাই আমাদের অনুষ্ঠান শোনেন নাকি পরিবারের অন্যরাও শোনেন?
না, আমার পরিবারের সদস্যবৃন্দ এবং আমার ওই শ্রোতা ক্লাবের সদস্যদেরও মানে মাঝে মাঝে অ্যাড করি।
সবশেষে আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার কোনো প্রস্তাব বা পরামর্শ থাকলে আপনি তাও দিতে পারেন।
আপনারা একটা অ্যাপ তৈরি করেন, অ্যাপ দিলে ভালো হয়।
মোবাইল অ্যাপ তৈরির পরামর্শটি আমাদের বিবেচনায় থাকলো। তো আজকের এই সাক্ষাৎকার পর্বে অংশ নেওয়ার জন্য কৃষ্ণ কর্মকার কৌশিক দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
প্রিয় শ্রোতা, আপনি যদি রেডিও তেহরানের বার্ষিক ও মাসিক শ্রেষ্ঠ শ্রোতা প্রতিযোগিতায় অংশ নিতে চান কিংবা আপনার মূল্যবান মতামত, পরামর্শ ও সাক্ষাৎকার প্রিয়জনে অথবা অনলাইনে প্রচার করতে চান, তাহলে চিঠি লিখুন এই ঠিকানায়, রেডিও তেহরান 1982@gmail.com অথবা রেডিও তেহরান @ws.irib.ir।
বাংলাদেশের নওগাঁ জেলার সাপাহার থানার তিলনা খোঁচাপাড়া থেকে আলী আহমেদ আরিফ পাঠিয়েছেন এবারের মেইলটি। তিনি লিখেছেন, গত ২৯ মার্চ রেডিও তেহরান বাংলা বিভাগ থেকে প্রচারিত গল্প ও প্রবাদের গল্প অনুষ্ঠানটি শুনলাম। গল্পের ফাঁকে ফাঁকে বাজানো মিউজিক কি যে ভালো লাগছিল তা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। গল্প ও প্রবাদের গল্প অনুষ্ঠানটি যিনি তৈরি করেন তাকে ধন্যবাদ জানাই।
ভাই আলী আহমেদ আরিফ, আপনাকেও ধন্যবাদ অনুষ্ঠানটি মনোযোগ দিয়ে শুনে মতামত জানানোর জন্য। আজকের আসরের শেষ মেইলটি এসেছে বাংলাদেশের রংপুর সদরের পূর্ব গোয়ালু গ্রাম থেকে, আর পাঠিয়েছেন গোয়ালু ডিএক্স রেডিও লিসনার্স ক্লাবের সভাপতি ডক্টর মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। তিনি লিখেছেন, রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান আমার সবচেয়ে প্রিয় অনুষ্ঠান। নিয়মিত পত্র লেখা কিংবা প্রতিক্রিয়া জানাতে না পারলেও অনুষ্ঠান শোনা কিন্তু আমার চিরাচরিত অভ্যাস এবং নেশা। বলা যেতে পারে রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান একজন সাধারণ মানুষকে আদর্শ মানুষ ও মুমিন হিসেবে বাস্তবায়িত করার একটি আদর্শ প্রতিষ্ঠান।
বাহ, রেডিও তেহরান সম্পর্কে চমৎকার মূল্যায়ন করেছেন এ শ্রোতা বন্ধু। তো আমাদের অনুষ্ঠান সম্পর্কে তিনি কিছু লেখেননি?
হ্যাঁ লিখেছেন, আমি বরং তার মেইল থেকেই পড়ে শোনাচ্ছি। মোস্তাফিজ ভাই লিখেছেন, রেডিও তেহরানের সাপ্তাহিক স্বাস্থ্যকথা অনুষ্ঠানে গত 30 মার্চ তারিখে মৃগী রোগ সম্পর্কিত ডাক্তার আবু বকর সিদ্দিকের চতুর্থ পর্বের সাক্ষাৎকারটি শুনছিলাম। আগের তিনটি পর্বের মতো এটিও খুব ভালো লেগেছে। সুন্দর এ অনুষ্ঠানটির অবতারণা ও প্রচারণার জন্য রেডিও তেহরান কর্তৃপক্ষকে জানাই আমার প্রাণ ঢালার শুভেচ্ছা ও অসংখ্য ধন্যবাদ।
ভাই মোস্তাফিজুর রহমান, আপনাকেও আন্তরিক ধন্যবাদ মতামত জানিয়ে ইমেইল পাঠানোর জন্য। আশা করি নিয়মিত আপনার লেখা পাব। শ্রোতাবন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে কয়েকটি ইমেইলের প্রাপ্তি স্বীকার করছি। বাংলাদেশের কুড়িগ্রামের উলিপুর থানার জোনাইডাঙ্গা থেকে ফারুক আহমেদ, রংপুর থেকে সেলিম রাজ ও মোহাম্মদ আলিফ, ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার কাজীপাড়া থেকে মুন্সি দরুদ, এবং মুর্শিদাবাদের বারুইপাড়া থেকে এস এম নাজিমুদ্দিন।
চিঠি লেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান থেকে বিদায় নেওয়ার আগে আজও আপনাদের জন্য রয়েছে একটি গান। গানের গীতিকার ও কণ্ঠশিল্পী এইচ আল বান্না।
তো বন্ধুরা, আপনারা গানটি শুনতে থাকুন, আর আমরা বিদায় নিই চিঠিপত্রের আজকের আসর থেকে।
ব্যস্ত তারা নিয়ে গেছে সুখেরই প্রভু।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে প্রাথমিক আয়োজন কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি মুজাহিদুল ইসলাম।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। 8ই মে সোমবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম। সুদান থেকে দেশে ফিরলেন 136 বাংলাদেশি মানব জমিন। ফৌজদারি মামলা আসামি দুই পুলিশ কর্মকর্তা 2.5 মাস ধরে ছুটিতে, জামিন নেননি, গ্রেপ্তারও হননি। প্রথম আলো। দেশের 43 জেলায় এখন তাপ ও প্রবাহ বইছে, এত গরম কেন, কতদিন থাকবে? প্রথম আলো। 5 সিটিতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে বললেন ইসি ইত্তেফাক। যুগান্তরের খবর, আগামী নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হবে বললেন প্রধানমন্ত্রী, ভোট ডাকাতি নিয়ে রিজভীর নতুন তথ্য। যুগান্তর। কলকাতা শিরোনাম, সাইক্লোন মোকা মোকাবেলায় প্রস্তুত রাজ্য, সুন্দরবন দীঘায় জারি বাড়তি সতর্কতা, জানালেন মমতা সংবাদ প্রতিদিন। সার্বভৌম কর্ণাটক, এবার সোনিয়ার বিরুদ্ধে ব্যবস্থার দাবিতে বিজেপি নির্বাচন কমিশনের দ্বারস্থ, আনন্দবাজার পত্রিকা। মণিপুর সামলাচ্ছেন সেনারা, আশ্রয় 23,000 মানুষকে, গণশক্তি।
শ্রোতা বন্ধুরা, এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। 5 সিটিতে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে, ইত্তেফাকের এই শিরোনামের খবরে লেখা হয়েছে। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আহসান হাবিব খান বলেছেন, বর্তমান নির্বাচন কমিশন প্রতিটা নির্বাচনের ব্যাপারে খুবই সতর্ক। অবাধ, সুন্দর, নিরপেক্ষ এবং পক্ষপাতহীন নির্বাচন জাতিকে উপহার দিতে পারব, সেজন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। এখন আমাদের হাতে গাজীপুর, খুলনা, বরিশাল, সিলেট ও রাজশাহীর 5 সিটি নির্বাচন। সভায় বিশেষ অতিথির বক্তব্যে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেন, ভালোভাবে নির্বাচন পরিচালনার জন্য সবাইকে সততার সঙ্গে কাজ করতে হবে। খুলনাসহ 5 সিটি কর্পোরেশনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন করা হবে।
পরিত্যক্ত সম্পত্তি 52 বছর পর ঢাকার 51 বাড়ি উদ্ধারের চেষ্টা, প্রথম আলোর এ শিরোনামের খবরে লেখা হয়েছে। স্বাধীনতার 52 বছর পর সরকার 55টি পরিত্যক্ত বাড়ি বা সম্পত্তি উদ্ধারের উদ্যোগ নিয়েছে। এর মধ্যে ঢাকা শহরে রয়েছে 51টি বাড়ি। ঢাকার পরিত্যক্ত বাড়ির দখলদারদের তালিকায় বড় ব্যবসায়িক গোষ্ঠী, আবাসন প্রতিষ্ঠান, এমনকি সরকারি কর্মকর্তারাও রয়েছেন। বেদখল হওয়া এসব বাড়ি উদ্ধার করে সেখানে সরকারের বিভিন্ন দপ্তর স্থাপনের পাশাপাশি সরকারি কর্মকর্তাদের জন্য আবাসনের ব্যবস্থা করা হবে। মুক্তিযুদ্ধের সময় যেসব নাগরিক তাদের বাড়ি বা সম্পত্তি ফেলে চলে গেছেন, স্বাধীনতার পর রাষ্ট্রপতির আদেশের মাধ্যমে সেসব সম্পত্তিকে পরিত্যক্ত সম্পত্তি ঘোষণা করা হয়। বর্তমানে যারা সরকারি পরিত্যক্ত সম্পত্তিতে বসবাস করছেন, তাদের কাছ থেকে সম্পত্তি দখলে নেবে সরকার।
নির্বাচন করতে পারবেন না জাহাঙ্গীর, বলেছে হাইকোর্ট। এই শিরোনামের খবরে দৈনিক ইত্তেফাক লিখেছে, গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থিতা বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে জাহাঙ্গীর আলমের দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আদালত আদেশে বলেছেন, যেদিন মনোনয়নপত্র দাখিল করেছেন সেদিন পর্যন্ত তিনি ঋণখেলাপি ছিলেন। যুগান্তরের নির্বাচন বিষয়ক খবরে লেখা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হবে। তবে দৈনিকটির অপর এক খবরে বিএনপি নেতা রিজভী ভোট ডাকাতি নিয়ে নতুন তথ্য দিয়েছেন। তিনি বলেছেন, গায়েবী মামলা গ্রেপ্তার নিয়ে বিশ্বের গণতন্ত্রকামী দেশ জাতিসংঘ এবং মানবাধিকার সংস্থাগুলো তীব্র নিন্দা ও প্রতিবাদ জানালেও নিশিরাতের সরকার নিজেকে রক্ষা করতে এই অপকর্মে মরিয়া।
ক্লান্তি আর ভয় নিয়ে সুদান থেকে দেশে ফিরলেন 136 বাংলাদেশি। প্রথম আলো মানবজমিনে প্রকাশিত এ প্রতিবেদনে লেখা হয়েছে, সুদানের সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনীর মধ্যে গত 15ই এপ্রিল সংঘর্ষ শুরু হয়। এ সংঘর্ষে কয়েকশো মানুষ নিহত হয়েছেন। এ পরিস্থিতিতে দেশটিতে বসবাসরত বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। সংঘাতপূর্ণ সুদানের খার্তুম থেকে জেদ্দা হয়ে নিরাপদে দেশে ফিরেছেন 136 বাংলাদেশি। সংঘাতময় সুদানে ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে অনেকের, সেই গল্প শুনিয়েছেন কেউ কেউ। অনেকের চোখে মুখে ক্লান্তির ছাপ, অনেকে ভবিষ্যতের চিন্তায় দিশাহারা, সব কিছু ফেলে চলে আসতে হয়েছে। এ গল্প বলতে গিয়ে কাঁদছিলেন একজন।
এবারে কলকাতার কয়েকটি খবরের বিস্তারিত। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে লেখা হয়েছে, কর্ণাটক বিধানসভা নির্বাচনের শেষ প্রচার, এগিয়ে কংগ্রেস। বিস্তারিত খবরে লেখা হয়েছে, কর্ণাটক দক্ষিণ ভারতের একমাত্র রাজ্য যা বর্তমানে বিজেপি শাসিত। তবে গত কয়েক বছরে মোদীর কর্মকাণ্ড রাজ্যে সাম্প্রদায়িক বিভাজন সৃষ্টি করেছে। প্রতিবেদনে বলা হয়, 15% মুসলিম সম্প্রদায়ের এই রাজ্যে স্কুল ও কলেজে হিজাব পরা নিষিদ্ধ করা হয়, বাজারে হালাল মাংস বিক্রির উপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে, এমনকি পিছিয়ে পড়া মুসলমানদের জন্য 4% কোটা ব্যবস্থাও বাতিল ঘোষণা করা হয়েছে। বিজেপির এই হিন্দুত্ববাদী রাজনীতির ফলে সমালোচনা হয়েছে এবং জনপ্রিয়তা হ্রাস পেয়েছে। আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে কাঁপছে বিজেপি সরকার। বর্তমান কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে কর্ণাটকের বাসিন্দা, তাই জনগণের আস্থা অর্জন করা অনেক সহজ হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এদিকে কর্ণাটকের সার্বভৌমত্ব মন্তব্যে সোনিয়ার বিরুদ্ধে কমিশনে চিঠি পাঠিয়েছে বিজেপি, কঠোর শাস্তি দাবি করা হয়েছে।
দেউলিয়া শ্রীলঙ্কার পথেই বাংলাদেশ উদ্বেগ প্রকাশ, IMF-এর সংবাদ প্রতিদিনের এ প্রতিবেদনে লেখা হয়েছে, দেউলিয়া শ্রীলঙ্কার পথেই কি হাঁটছে বাংলাদেশ? উন্নয়নের স্তম্ভ কি দাঁড়িয়ে ঋণের চোরাবালিতে? এমন অনেক প্রশ্নই উস্কে দিয়েছে আন্তর্জাতিক অর্থ তহবিল। সম্প্রতি বাংলাদেশের বিদেশি মুদ্রা ভাণ্ডার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে IMF। বিভিন্ন উন্নয়ন প্রকল্প তথা অর্থনীতির বিভিন্ন দিক খতিয়ে দেখতে সম্প্রতি বাংলাদেশ সফরে আসে IMF-এর একটি দল। ওই সফরের পরে ক্রমে বাংলাদেশের বিদেশি মুদ্রা ভাণ্ডারের ক্ষয় এবং দেশটির মুদ্রা টাকার মূল্য পতন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন IMF প্রতিনিধিরা। মুদ্রাস্ফীতি এবং বিশ্ব অর্থনীতির ঘটনাবলীর নেতিবাচক প্রভাব ঢাকার অর্থনীতিতে পড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তাঁরা। উল্লেখ্য, গত 6 বছরে বাংলাদেশের বিদেশি মুদ্রা ভাণ্ডারের রেকর্ড পতন দেখা দিয়েছে। তবে IMF প্রতিনিধি দলের মিশন চিফ বা প্রধান রাহুল আনন্দ বলেন, অনেক চ্যালেঞ্জ সত্ত্বেও গতির নিরিখে এশিয়া প্যাসিফিক অঞ্চলে দ্রুততম অর্থনীতিগুলির মধ্যে একটি হচ্ছে বাংলাদেশ। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি।
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে কয়েকটি সংক্ষিপ্ত সংবাদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ হোসেন বাগরি বলেছেন, আমেরিকা এবং তার পশ্চিমা মিত্রদের ক্ষমতা ক্ষয়ে আসছে এবং দিন দিন ক্ষমতার ভারসাম্য পশ্চিম থেকে পূর্ব দিকে ঝুঁকে পড়ছে। রাশিয়ার মহাকাশ সংস্থা রোজক সামস স্পেস এজেন্সির সাবেক প্রধান দিমিত্রি রগোজিন বলেছেন, আমেরিকার অ্যাপোলো 11 চন্দ্রযান 1969 সালে সত্যিই যে চাঁদের বুকে পৌঁছেছিল তার কোনো অকাট্য প্রমাণ নেই। তিনি বলেন, অনেকেই চন্দ্রাভিযানের ব্যাপারে ওয়াশিংটনের পক্ষে সাফাই গাইলেও কেউ অকাট্য প্রমাণ দিতে পারেনি। আমেরিকার সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডি জুনিয়রের হত্যাকাণ্ডে সম্ভবত মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ জড়িত থাকতে পারে বলে অভিযোগ তুলেছেন আমেরিকার আগামী প্রেসিডেন্ট নির্বাচনের ডেমোক্রেট দলের অন্যতম মনোনয়ন প্রত্যাশী রবার্ট এফ এফ কেনেডি জুনিয়র। তিনি বলেন, মার্কিন অ্যাটর্নি জেনারেল রবার্ট এফ কেনেডিকেও 1968 সালে হত্যার সঙ্গে সিআইএ জড়িত বলে তিনি ধারণা করেন। আমেরিকার টেক্সাস অঙ্গরাজ্যে বন্দুক হামলায় অন্তত 9 জন নিহত হওয়ার একদিন পরই গাড়ি চাপায় 7 জনকে হত্যা করা হয়েছে। এবারের হামলার টার্গেট অভিবাসন প্রত্যাশীরা। টেক্সাসের একটি অভিবাসী সহায়তা কেন্দ্রের বাইরে বাস স্টপে অপেক্ষা করছিলেন বেশ কয়েকজন মানুষ, আর এমন সময় তাদের পিষে দিয়ে চলে যায় একটি গাড়ি। এতে অন্তত 7 জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম। ইরানের সন্ত্রাসী রিং লিডার হাবিব ফারাজুল্লাহ চাবের ফাঁসিতে ইউরোপের মায়াকান্না, নিন্দা জানালো তেহরান। বন্দুক মহামারী মোকাবেলায় জরুরি পদক্ষেপ নিন, গণগুলির পর কংগ্রেসকে জো বাইডেন আহ্বান। যুদ্ধবিধ্বস্ত সুদান থেকে দেশে ফিরল 136 বাংলাদেশি, সহযোগিতার আশ্বাস প্রবাসী কল্যাণমন্ত্রী। এবং অশান্ত মণিপুর রাজ্যের পরিস্থিতি সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা। এবারে আমাদের সাথে যোগাযোগের ঠিকানা, আমাদের কাছে ইমেইল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com। আমাদের সাথে সরাসরি যোগাযোগের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767 তেহরান 19395 ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপিও বক্স নাম্বার 4002, ঢাকা 10000 বাংলাদেশ। আজ এ পর্যন্তই, খোদা হাফেজ।